ঢাকা জিলাস্থ বিক্রমপুর বাহেরক নিবাসী অধুনা হুগলি জিলাস্থ কর্ণগড়ের নিকটবর্তী নবগ্রামে বসবাসকারী শ্রীযুক্ত জিতেন্দ্রনাথ কুশারি মহাশয়ের সঙ্গে 1964 সালের 6 এপ্রিল তারিখে সাক্ষাৎ করি এবং তাহার নিকট গান্ধীজি সম্বন্ধে কিছু স্মৃতিকথা শুনতে চাই। তাকে প্রশ্ন করি, আচ্ছা জিতেনবাবু, 1921 সালে যখন অসহযোগ আন্দোলন শুরু হয় তখন বিক্রমপুর অঞ্চলে বহু কর্মী নিজ নিজ কর্মস্থলে আশ্রম স্থাপন করে গঠনমূলক কার্যে ব্রতী ছিলেন, ওই কর্মকেন্দ্রগুলি কোথায় কোথায় স্থাপিত হয়েছিল আপনি আমাদেরকে একটু বলুন না।
1921 সালে গান্ধীজির প্রেরণায় ভারতবর্ষে অসহযোগের যে বান ডাকিয়েছিল তাহার ফলে পরিত্যক্ত গ্রামাঞ্চলগুলি মুক্তিকামী সাধকদের প্রত্যাবর্তনে মুখরিত হয়ে উঠিল। দেশ গান্ধীজির নিকট যেন সঞ্জীবনী মন্ত্র লাভ করিল। ঢাকা জেলা বিক্রমপুরে সেই সময় বহু উচ্চশিক্ষিত অসহযোগী দেশসেবকের সমাবেশ ঘটে। বাংলার সুসন্তান সর্বজনশ্রদ্ধেয় ডাক্তার প্রফুল্লচন্দ্র ঘোষ তাহাদের অন্যতম। তিনি আশ্রম স্থাপন করেন তাহার স্বগ্রাম মালিকান্দায়। শ্রী ধীরেন্দ্রনাথ দাশগুপ্ত বানারীতে বিদ্যাশ্রম স্থাপন করেন। ফুরসাইলে কাজ আরম্ভ করেন স্বর্গীয় ধীরেশচন্দ্র চক্রবর্তী। লোহজং এ শ্রী ভাগবত তালুকদার, পাইকপাড়ায় শ্রী ভূপেন দাস, নবাবগঞ্জে স্থাপন করেন শ্রী হরিপদ চট্টোপাধ্যায়। আমি ওই সময় বাহের গ্রামে সত্যাশ্রম স্থাপন করি আরম্ভ করেন। কিন্তু এতদ ব্যতীত আরও বহু গ্রামে বহু কর্মী নানাভাবে কংগ্রেসের কার্য আরম্ভ করেন।
আচ্ছা, 1925 সালে ফরিদপুরে প্রাদেশিক কনফারেন্সের পর গান্ধীজি ঢাকা পরিভ্রমণে বের হন। তিনি কোথায় কোথায় গেলেন সেই বিষয়ে আমাদেরকে কিছু বলুন না।
1925 সালের মে মাসে ফরিদপুরে বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনের পর মহাত্মাজি প্রায় এক মাস কাল বাংলা সফর করেন। সেই সময় বিক্রমপুরের কর্মীগণ আমন্ত্রণ প্রথমেই সেখানে আসেন। প্রথম দিন তিনি মালিকান্দা ও লোহজং যান, সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়নি।
আমার মনে পড়ছে গান্ধীজি বাহেরক সত্যাশ্রমে গিয়েছিলেন, ওই সম্বন্ধে কিছু বলুন না।
এদিকে মুখ দিয়ে উদ্দা ও মেঘনা নদী বিক্রমপুরের তিন দিক বেষ্টন করে আছে। এই জলপথ ভ্রমণের জন্য ভাগ্যকুলের বিখ্যাত কুণ্ডু মহাশয়ের নিকট হইতে লক্ষ্মীনারায়ণ নামক জলযানটি পাওয়া গিয়েছিল। মহাত্মাজি এই লঞ্চখানিতেই 2 দিন পরিভ্রমণ করেন। 25 মে তারিখ তিনি প্রাতেই বাহেরক সত্যাশ্রম পরিদর্শন করেন এবং তৎপরে দিঘির পাড়ে একটি জনসভা হয়। স্থানীয় অভ্যর্থনা ও সভার বন্দোবস্ত করিবার ভার প্রধানত সত্যাশ্রমের উপরই ন্যস্ত হইয়াছিল। জনসভার জন্য স্থান নির্দিষ্ট হয় বেহেরপাড়া গ্রামে। রজতরেখা নদীর তীরে প্রায় 10-12 বিঘা জমি পরিষ্কার করিয়া উহার এক প্রান্তে মহাত্মাজির বসিবার জন্য একটি সুদৃশ্য মণ্ডপ প্রস্তুত করা হয়। নদী তীরে লঞ্চখানি ভিড়াইবার জন্য একটি নাতিদীর্ঘ জেটি এবং জেটির মুখ হইতে দুই পার্শ্বে রেলিং দিয়া ঘেরা একটি রাস্তা আঁকিয়া বাঁকিয়া মণ্ডপ পর্যন্ত পৌঁছিয়াছিল। রাস্তাটি এমন কৌশলে ঘুরাইয়া নেওয়া হইয়াছিল যে প্রত্যেক দর্শকই মহাত্মাজিকে তাহার নির্দিষ্ট আসনে যাইবার সময় মাত্র 5-6 হাত দূর হইতেই দেখিতে পাইয়াছিলেন। সুতরাং তাহার দর্শন লাভের জন্য এই বিরাট জনতাকে মোটেই ছুটাছুটি করিতে হয়নি। প্রত্যেকেই আপন আপন আসনে উপবিষ্ট থাকিয়া মহাত্মাজিকে প্রাণ ভরিয়া দেখিতে পারিয়াছিলেন।
আচ্ছা জিতেনবাবু, গান্ধীজি যে জায়গা থেকে সভায় যারা আসছিলেন তাদেরকে বলবার জন্যে তাদের বসবার কি রকম আপনি ব্যবস্থা করেছিলেন সেইটা একবার আপনি বলুন না।
খাদি প্রতিষ্ঠানের শ্রী সতীশচন্দ্র দাশগুপ্ত মহাশয়ের উপর মহাত্মাজির সারা বাংলা পরিভ্রমণ করবার ভার ন্যস্ত ছিল। তাহার উপদেশ অনুসারে সভাস্থলে আচরণের জন্য জনসাধারণকে কয়েকটি নির্দেশ দেওয়া হয়। আপন আপন স্থানে স্থিরভাবে বসিয়া থাকা, মহাত্মাজির পদধূলি গ্রহণে বিরত থাকা, এবং মহাত্মা গান্ধীর নামে কোনোরূপ জয়ধ্বনি না করা, এই তিনটি বিষয়ই তন্মধ্যে সর্বপ্রধান। গান্ধীজি যেখানে যাইতেন তাহাকে জনতার চাপ এবং চরম স্পর্শ দ্বারা ভক্তি প্রদর্শনের অত্যাচার হইতে রক্ষা করাই স্বেচ্ছাসেবকদের সর্বপ্রধান কার্য হইয়া দাঁড়ায়। কিন্তু পূর্ব হইতেই প্রচার কার্যের ফলে জনসাধারণ আমাদের এই সব নির্দেশ এমন অক্ষর অক্ষরে প্রতিপালন করিয়াছিলেন যে মহাত্মাজি তাঁহার বক্তৃতায় প্রথমেই এর জন্য অভ্যর্থনা সমিতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ভয়ে সত্যাশ্রমের প্রোগ্রামটি খুবই গোপন রাখা হয়, কিন্তু মুহূর্ত মধ্যে সেখানে কিছু লোক সমবেত হইতে আরম্ভ করিল। আশ্রম প্রাঙ্গণে আশ্রমের বালকগণ চরকা কাটিতেছিল, এখানকার অভ্যর্থনায় বিশেষ কোনো জাঁকজমক ছিল না। প্রাঙ্গণে প্রবেশ করিয়াই মহাত্মাজি ঘুরিয়া ফিরিয়া প্রত্যেকটি চরকা দেখিতে আরম্ভ করিলেন। একটি ছোট্ট ছেলে একটা প্রকাণ্ড চরকা লইয়া প্রাণপণে সুতা কাটিতেছিল, দেখিয়া তিনি খুব কৌতুক করিয়া বলিয়া উঠলেন, হি ইজ কোয়াক্সিং দি থ্রেড টু কাম আউট। ওই ছেলে যেন তোয়াজ করিয়া সুতা টানিয়া বাহির করিতেছে, এবং ছেলেটির মাথায় সস্নেহে হাত বুলাইলেন। চরকাগুলি প্রায় সবই ছিল খারাপ, কোন রকমে চরকা কাটার একটা অভিনয় করা হয়েছিল মাত্র, আসলে সেদিকে আমাদের মনও ছিল না এবং তখন পর্যন্ত আমরা নিজেরাও সুতা কাটা পুরোপুরিভাবে শিক্ষা করি নাই। সুতরাং গান্ধীজির সেনদৃষ্টির কাছে আমাদের সব ফাঁকি ধরা পড়িতে লাগিল। কথায় বলে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। ঠিক যে কটা চরকা একটু ভাঙা গোছের ছিল তিনি যেন সেই কয়েকটাকেই বাঁচিয়া দেখিতে লাগিলেন। এটার থিক স্পিনরু মোটা টেকো, ওটার রিকেটি হুইলস, নরবরে চরকা ইত্যাদি দেখাইতে দেখাইতে আমার অবস্থা বিপন্ন করিয়া তুলিলেন। ইহাতেও নিস্তার নাই, মরার উপর খারার ঘা চলিল। এবারে সোজা আমাকেই প্রশ্ন, ডু ইউ নো স্পিনিং, তুমি সুতা কাটা জানো? হ্যাঁ। ডু ইউ নো কার্ডিং, তুমি তুলা ধোনা জানো? না। হোয়াট ইজ ইউর স্পিড পার আওয়ার, ঘন্টায় কত গজ কাটিতে পারো? পরীক্ষা করিয়া দেখি নেই। লজ্জায় তখন আমি আড়ষ্ট প্রায়। গান্ধীজিও আমার অবস্থাটি বেশ বুঝিতেছেন, কিন্তু তবুও আমার নিস্তার নাই। একটু হাসিয়া আমার দিকে অগ্রসর হইলেন এবং সস্নেহে পিঠে একবার হাত বুলাইয়াই বললেন, যদি আমি এখানে না আসিতাম তবে হয়তো তুমি বলতে যে গ্রামবাসীদের অনিচ্ছা ও আলস্য বশতই এখানে প্রতি ঘরে ঘরে চরকা চলিতেছে না। কিন্তু এখন আমি বেশ বুঝিয়াছি, দ্য ফল্ট ইজ ইয়োর্স, দোষটা তোমারই, দোষটা তোমার নিজেরই। এইখানে শেষ নয়, তারপর চরকা সম্বন্ধে আমার এই উদাসীন্যের কারণ জিজ্ঞাসা করিলেন। আমি তখন অনন্য উপায় হইয়া নানা প্রকার কৈফিয়ত দিতে লাগিলাম। সত্যাশ্রমের অর্থ সংগ্রহ কার্য আমার অধিকাংশ সময় ব্যয় করে শুনিয়া তিনি তাহার অনুগ্রাম চিত্তাকর্ষক হাসি হাসিয়া বলিয়া উঠলেন, ওসব কাজ তুমি বন্ধ করো, ইউ মাস্ট টেক এ ইয়ার্স ফিনান্স ফর দিস অ্যান্ড লার্ন চরকা থরলি। তুমি এক বছর অনন্য চিত্ত হইয়া চরকার সর্বাঙ্গীন কাজ শিক্ষা করো। আমি এবার নিরুপায় হইয়া বলে ফেললাম, আচ্ছা মহাত্মাজি আমাকে 3 মাস সময় দিন, আমি আপনাকে খুশি করিব। এবারে মহাত্মাজি শুধু একবার হাঁ করিয়া তাহার নির্ধারিত স্থানে গিয়া উপবেশন করিলেন। ইহার পর 4 মাসের মধ্যেই সত্যাশ্রমের ছাত্র শ্রীমান হেম চক্রবর্তী 1 ঘন্টায় 901 গজ সুতা কাটিয়া ভারতবর্ষে রেকর্ড স্থাপন করে। গান্ধীজি এই সংবাদটি তাহার পত্রিকা ইয়াং ইন্ডিয়াতে প্রকাশিত করে। একাধারে এইরূপ তীক্ষ্ণ সমালোচনা ও স্নেহমাখা হাসির একমাত্র সমাবেশ দুর্লভ। প্রথমত গান্ধীজিকে ফাঁকি দিতে দেওয়া যাওয়া বড় কঠিন কাজ, প্রতিটি ছোট জিনিসও তাহার দৃষ্টিতে পড়ে। দ্বিতীয়ত, কত নীতি কথা আমরা শিখি মুখস্থ করার, শুধু মুখস্থ করার জন্য, জীবনে আচরণ করি না। আপনি আচরী ধর্ম জীবের শিখায়, এ তো বহুদিনের মুখস্থ করা কথা, কিন্তু অবলীলাক্রমে আমরা ওই নীতিটি কার্যক্ষেত্রে অবহেলা করি। গান্ধীজির জীবনে কথা ও আচরণের ঐক্য অতুলনীয়। এই প্রসঙ্গে তার সম্বন্ধে একটি ছোট্ট ঘটনা এখানে উল্লেখ না করিয়া পারিলাম না। পরবর্তী জীবনে গান্ধীজি একবার চা পান সম্বন্ধে বিরোধী মত ব্যক্ত করিলে আমি তাহাকে একখানা পত্র দেই যে গরিব মানুষ চা পান করিয়া অল্প পয়সায় শারীরিক অবসাদ দূর করিতে পারে কি। ইহার কোনো বিকল্প ব্যবস্থা করা যাইতে পারে কি? সাধারণত গান্ধীজিকে পত্র লিখিলে 10-15 দিনের মধ্যেই অবশ্যই জবাব পাওয়া যাইত। এ বিষয়ে আমি কোনো সময় ব্যতিক্রম দেখি নাই। অথচ চা সম্বন্ধে পত্রখানার জবাব দীর্ঘদিন না পাইয়া ভাবিলাম যে হয়তো বাপুজি আমার এই সামান্য তুচ্ছ চিঠির জবাব দিবেন না। কিন্তু হঠাৎ প্রায় 3.5 মাস পর জবাব পাইলাম, আদা গুড় ও কিছু তুলসী পাতা গরম জলের খানিকক্ষণ সিদ্ধ করিলে উহা চায়ের মতো অবসাদ দূর করিবে অল্প পয়সায়, তাছাড়া ইহা ওষুধের কাজও করিবে। সাধারণ মানুষের মতো তিনি কখনো নিজে যেরূপ আচরণ করিবেন না সেরূপ উপদেশ তিনি দিতেন না। এজন্যই 3.5 মাস বাদে প্রশ্নের জবাব পাইয়াছিলাম। মহাত্মাজি আশ্রম গৃহের বারান্দায় উপবেশন করিলে সত্যাশ্রমের একটি ক্ষুদ্র ইতিহাস, কর্মীদের পরিচয় ও আশ্রমের শিক্ষাদান প্রণালী সম্বন্ধে তাহাকে সংক্ষেপে জানানো হইল। সিদ্ধেশ্বরী জাতীয় বিদ্যালয়টি এখন হইতে সত্যাশ্রম নামে আবাসিক বিদ্যালয় ও গ্রাম সেবা কেন্দ্র রূপে রূপান্তরিত হইয়াছে জানিয়া তিনি মোটামুটিভাবে তাহার সম্মতি ও আশীর্বাদ দান করেন। তাহার লিখিত আশীর্বাণীটি এইরূপ ছিল, I wish every success to this institution and hope that the boys will become expert spinners and carders and preach among the people the loving message of the Charkha, M.K. Gandhi, 25th May 1925. আমি এই প্রতিষ্ঠানটির বাংলা আমি এই প্রতিষ্ঠানটির সর্বাঙ্গীন উন্নতি কামনা করি এবং আশা রাখি যে এখানকার বালকগণ উত্তম রূপ সুতা কাটা ও তুলা ধরার কাজ শিক্ষা করিয়া জনসাধারণের মধ্যে চরকার বাণী প্রচার করিবে। এম.কে. গান্ধী, 25 মে 1925।
জনসভা সম্বন্ধে আপনি আমাদেরকে আর একটুখানি বলুন না।
সেই বিরাট ভিড়টা, সত্যাশ্রম ত্যাগ করিয়া মহাত্মাজি বেলা প্রায় 9টায় সাধারণ সভাস্থলে উপস্থিত হইলেন। সে এক বিশাল জনসমুদ্র। বিগত রাত্রির আহার সমাপন করিয়াই ধীরে ধীরে লোকজন আসিয়া সভাস্থলে সমবেত হইতেছিল। বিশ্ববিখ্যাত মহাপুরুষকে এত অল্পায়াসেই নিজেদের মাটিতেই নিজেদের গ্রামের মাটিতেই দর্শন করিয়া জীবন সার্থক করিবে এই আশায় ও আনন্দে আবাল বৃদ্ধ বনিতা যেন পাগলের মতো হইয়া উঠিয়াছে। আশেপাশের গ্রামগুলিতে সেদিন রাত্রে অধিকাংশ লোকই নিদ্রার কথা ভুলিয়া গিয়েছিল। চতুর্দিকস্থ চর অঞ্চল হইতে মুসলমানগণ নৌকা বোঝাই করিয়া দলে দলে আসিতেছে। গ্রাম অঞ্চলের উচ্চ নীচ শ্রেণীর স্ত্রী পুরুষ যেন সামাজিক কুল মর্যাদার কথা ভুলিয়াই গিয়েছে, নৈশিক বৃদ্ধবার সঙ্গে বসে ঠেলাঠেলি করিয়া আছেন অস্পৃশ্য নবশূদ্র মহিলা। পুরাতন সমাজের জীর্ণ আবেষ্টনী ভাঙিয়া হঠাৎ কোন জাদুমন্ত্র বলে ভবিষ্যতের বাধাবন্ধনহীন সমাজের স্বপ্ন ফুটিয়া উঠিয়াছে। কেউ কাউকেও দূর হইতে বলে না, কেউ কাউকে স্পর্শ করিবার ভয় নাই। মানুষের দেবতা যেন আজ কতকালের রক্ত কলুষিত প্রাসান প্রাচীরে বুলুণ্ঠিত করিয়া মুক্ত মানবকে একই লক্ষ্যে একই পথে একই আনন্দযজ্ঞে আহ্বান করিতেছে। জগতের সর্বশ্রেষ্ঠ মহামানবকে আজ সত্যই তাহার চক্ষুর সম্মুখে প্রত্যক্ষ করিবে, এ কি স্বপ্ন না সত্য?
আচ্ছা জিতেনবাবু, তালতলায় যে সভা হয়েছিল সেইটার সম্বন্ধে একটু আমাদেরকে বলুন না।
ক্লান্ত শ্রান্ত দেহে আমিও স্টিমারে উঠিয়ে পড়লাম। সম্মুখের বড় প্রকোষ্ঠখানাতে নিবিষ্ট চিত্তে কি যেন লেখাপড়া করিতেছিলেন। স্টিমারে পণ্ডিত শ্যামসুন্দর ব্যতীত আচার্য কৃপালিনী, ডাক্তার ইন্দ্রনারায়ণ সেন, শ্রী সতীশ দাশগুপ্ত এবং আরও 5-7 জন ছিলেন। পদ্মা ও মেঘনা দিয়া স্টিমার তালতলা অভিমুখে অগ্রসর হইতে লাগিল। অনুমান প্রায় 12:30টার সময় আমরা তালতলা পৌঁছিলাম। স্টিমার হইতে নদী তীরটা যেন নরমুণ্ডের অরণ্য বলিয়া মনে হইতে লাগিল। গান্ধীজি একখানা বড় ছাঁদি নৌকায় উপবেশন করিয়া তালতলা খাল দিয়ে চলিতে লাগিলেন। বিরাট জনতা ঠেলিয়া আমাদের পক্ষে অগ্রসর হইবার উপায় রহিল না। জনসভা হইবে ফুরসাইলের জমিদার বাড়ির খালি মাঠে। উহার পর কর্মী ধীরেশবাবুর বাড়িতে বিক্রমপুর কর্মী সংঘের একটি বৈঠক হইবে মহাত্মাজিকে লইয়া। এই বৈঠকের কথা কর্মীগণ ব্যতীত আর কেউ জানিত না। সাধারণ সভাস্থলে জনতা এত বিশাল আয়তন হইয়াছিল এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত বক্তৃতা শোনা তো দূরের কথা, চেহারাই দৃষ্টিগোচর হওয়া দুঃসাধ্য। সুতরাং মহাত্মাজি এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত ধীরে ধীরে হাঁটিতে লাগিলেন এবং আপন বস্ত্রাঞ্চল এক হাতে উড়াইয়া ও চরকা কাটিবার ভঙ্গিতে অপর হাতখানা ঘুরাইয়া মুখে চরকা কাট ও খদ্দর পিহ্ন মাত্র এই কথা কয়টি বলিয়া পুনঃ পুনঃ উচ্চারণ করতে লাগিলেন এবং আর কোনো বক্তৃতা দিলেন না। বস্তুত পক্ষে ইহাই মহাত্মাজির সকল কথার সার কথা। সুতরাং এই বাণী তিনি সকলকে শুনাইলেন।
আচ্ছা মেজেন বাবু, ওখানে যে কর্মী সম্মেলন হয়েছিল সেই কর্মী সম্মেলন সম্বন্ধে আমাদেরকে একটু যদি বলেন।
ইতিমধ্যে বিক্রমপুরের সমস্ত কেন্দ্রের কর্মীগণ ধীরেশবাবুর বাড়ির নাট্যমন্দিরে সমবেত হইলেন। মহাত্মাজি আসিয়া উপবেশন করিলেন এবং চরকা কাটতে লাগিলেন। চরকা নিরত মহাত্মাজির পার্শ্বে দাঁড়াইয়া আমি বিক্রমপুরের গঠনমূলক কার্যের একটা সংক্ষিপ্ত পরিচয় দিতেছিলাম, কিন্তু গান্ধীজি এমন নিবিষ্ট চিত্তে চরকা চালাইতেছিলেন যে আমার কথাগুলি তাহার কর্ণেই প্রবেশ করিল কিনা তাহা বুঝতে পারিলাম না। আমার দিকে তাকানো তো দূরের কথা, হু বা হা শব্দটিও উচ্চারণ করিলেন না। এই অদ্ভুত ব্যবহারে কিঞ্চিত ক্ষোভের সুরে হঠাৎ আমি প্রশ্ন করিলাম, মহাত্মাজি ডু ইউ লিসন টু মি, মহাত্মাজি আপনি কি আমার কথা শুনছেন? একবার মুখ উঁচু করিয়া তিনি হাসিতে হাসিতে জবাব দিলেন, ইয়েস বাট ইউ হ্যাভ নট বিন এবল টু মেক মি সো মাচ ইন্টারেস্টেড অ্যাজ ইয়েট। হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত আমাকে আকৃষ্ট করবার মতো কিছু বলতে পারেনি। হঠাৎ একটু খোঁচা খাইয়া আমার মনেরও দুষ্টুমি বুদ্ধি জুটিয়ে গেল। এবার আমি বলিয়া ফেললাম, বাট মহাত্মাজি উই ক্যান ফলো ইউ হোয়েন ইউ সে দ্য চরকা অ্যালোন উইল গিভ আস স্বরাজ। মহাত্মাজি আপনি যে বলেন একমাত্র চরকাই আমাদের স্বরাজ এনে দেবে এ কথা তো বুঝে উঠতে পারি না। ঠিক করে হাসিয়া তিনি বললেন, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার আই হ্যাভ নেভার ইউজ দি ওয়ার্ড অ্যালোন, বাট সিন্স ইউ হ্যাভ অ্যাডেড ইট আই শুড হেন্সফোর্থ ইউজ ইট অ্যান্ড ট্রাই টু এক্সপ্লেইন মাইসেলফ টু ইউ। আমার যদ্দূর মনে পড়ে আমি চরকার সঙ্গে কেবল শব্দটি ব্যবহার করি নাই, কিন্তু তুমি যখন শব্দটি ওইভাবে যোগই দিয়েছ তখন আজ হইতে আমি এই শব্দটি ব্যবহার করিব এবং আমার কথা তোমাদের বলবো। স্মৃতি কথা আমি এখানেই শেষ করে মহাত্মা গান্ধীর প্রতি আমার প্রণাম জানাই।